ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
নরেন্দ্র মোদী ঢাকা সফরের আগেই ফেসবুক এবং টুইটার বার্তায় বলেছেন, আমি দৃঢ় আশাবাদী যে আমার বাংলাদেশ সফর আমাদের বন্ধন আরো মজবুত করবে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
মণিপুরে নৃশংস জঙ্গি নাশকতায় ব্যবহার করা হয়েছে রকেট, প্রপেট, গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্র।
তাছাড়া রয়েছে বাংলাদেশের বাজেট সম্পর্কে সিপিডির নির্বাহী পরিচালকের বিশ্লেষণ।
এই বাজেটের বাস্তবায়নের চ্যালেঞ্জটাকে আমার কাছে বড় মনে হয়েছে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে শনিবার ঢাকা আসছেন। এ সফরে দুদেশের স্থল সীমান্ত চুক্তির সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর সহ বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে। ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের আগেই ফেসবুক এবং টুইটার বার্তায় বলেছেন, আমি দৃঢ় আশাবাদী যে আমার বাংলাদেশ সফর আমাদের বন্ধন আরো মজবুত করবে এবং তাতে দুই দেশের জনগণ উপকৃত হবে। প্রধানমন্ত্রী মোদী দুই দিনে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং স্থল সীমান্ত চুক্তির সম্মতিপত্রে স্বাক্ষর করবেন। তিনি ঢাকা আগরতলা এবং ঢাকা শিলং গুয়াহাটি বাস সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একযোগে। বিভিন্ন যোগাযোগ, সংযোগ এবং অন্যান্য ক্ষেত্রে কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তবে তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী শুক্রবার জানিয়েছেন। ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ এবং সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সাথে সাক্ষাৎ করবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সম্পর্কে আরেকটি রিপোর্ট থাকছে আমাদের বিশ্ব সংবাদের পর। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্বীকার করেছেন যে এবারের বাজেট উচ্চাভিলাষী, তবে তা বাস্তবায়নযোগ্য নয় এমনটি ভাববার কোনো কারণ নেই। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বললেন, মনে রাখতে হবে দেশের মানুষের ভাগ্য বদলাতে হলে এখনই ধাক্কা দেওয়ার সময় এসেছে। বাজেট উত্তর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, আমরা যদি সত্যি অগ্রগতির দিকে যেতে চাই, 7% প্রবৃদ্ধি অর্জন করতে চাই, তাহলে রাজস্ব আদায় অবশ্যই বাড়াতে হবে। বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান সিপিডি মনে করে বাজেট আকারে নয়, রাজস্ব আদায়ই হবে বড় ছেলে। প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,
আগামী অর্থ বছরে
বিএনপির তরফে ডক্টর আব্দুল মঈন খান বাজেট প্রতিক্রিয়া বলেন, এই বাজেটে গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো কথা নেই। বাজেটে পোশাক রপ্তানি কারকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। বিজিএমইএর প্রেসিডেন্ট আতিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, পোশাক রপ্তানিতে উৎসে কর হার বাড়ানোর ফলে এই খাত মারাত্মক সংকটে পড়বে।
এই বাজেট সম্পর্কে শুনবেন বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎকার বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোতে চীনের হ্যাকাররা ব্যাপক সাইবার আক্রমণ চালিয়েছে। যে সংস্থাগুলো লক্ষ লক্ষ সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্য এবং নিরাপত্তা বিষয়ে ছাড়পত্র প্রদান করে তাদের ওপরে এই হামলা হয়। পার্সোনাল ম্যানেজমেন্ট অফিস বা ওএমপি বৃহস্পতিবার জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের 40 লক্ষেরও বেশি কর্মরত এবং সাবেক সরকারি কর্মী এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। গত কয়েক বছরের মধ্যে সরকারি কর্মকর্তাদের তথ্য উপাত্তের ওপরে এটাই সবচাইতে বড় ধরনের আক্রমণ। আইন বলবৎকারী কর্মকর্তারা বলছেন, এই আক্রমণের পেছনে সম্ভবত চীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট চীন ভিত্তিক হ্যাকাররা জড়িত। তবে এই সিদ্ধান্তের বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাননি। ওদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লিউ শুক্রবার এই অভিযোগ দায়িত্বহীন বলে নাকচ করে দেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এবং কূটনীতিবৃন্দ শুক্রবার জার্মানির স্টুটগার্টে মিলিত হচ্ছেন। তারা ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের পাল্টা জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করবেন। ইউক্রেন এবং রাশিয়ার সমর্থিত বিদ্রোহীদের মধ্যে লড়াই বৃদ্ধির প্রেক্ষিতেই তারা মিলিত হচ্ছেন। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার, জেনারেল এবং রাষ্ট্রদূত যারা ইউরোপে রয়েছেন তাদের সঙ্গে ইউএস ইউরোপিয়ান কমান্ড এর সদর দপ্তরে মিলিত হবেন। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা প্রদত্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ কমানোর উদ্দেশ্যে নেটোর কার্যব্যবস্থা নিয়ে আলোচনা করবেন। রুশ ভাষাভাষী পূর্ব ইউক্রেনের লড়াই বৃদ্ধির প্রেক্ষিতে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ প্রস্তুতি নেওয়ার জন্য আইন প্রণেতাদের সতর্ক করেছেন।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
জঙ্গি হামলায় কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত। আচমকা জঙ্গি হামলায় মারা গেছে অন্তত 20 জন সৈন্য। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে গত 2 দশকে মণিপুরে এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্টটি শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষের কাছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে নৃশংস জঙ্গি নাশকতায় ব্যবহার করা হয়েছে রকেট প্রপেট গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্র, ব্যবহার করা হয়েছে ল্যান্ড মাইনও। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো 11 জন জওয়ান। সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, মণিপুরের ছান্দেল জেলায় এই হামলার পিছনে রয়েছে পিপলস লিবারেশন আর্মি এবং কাংলাই ইওয়াল কান্নালু এর মতো মণিপুরের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন। ঘটনার তীব্র নিন্দা করে টুইট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক, কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার। শোক জানিয়েছেন রাহুল গান্ধী, তিনি বলেছেন, এই ঘটনা অত্যন্ত বেদনা, শহীদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। পরমাশিষ ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অক্টোবরে অনুষ্ঠিতব্য বিহার বিধানসভা নির্বাচনে জয়ের জন্য মরিয়া বিজেপি। বিজেপির প্রতিদ্বন্দ্বীরা বিজেপিকে রুখতে এক ছাতার নিচে আসার চেষ্টা করছে। নির্বাচন শেষ পর্যন্ত সরাসরি দু তরফে প্রতিদ্বন্দ্বিতা হবে না বহুমুখী লড়াই হবে এখনও তা বলা যাচ্ছে না। এ বিষয়ে গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
মাত্র মাস কয়েক আগেই দিল্লি বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর অক্টোবর মাসে বিহার বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যেন জীবন মরণ লড়াই হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন প্রতিদ্বন্দ্বী নীতিশ কুমার আর লালু প্রসাদের দুই দলের মিলনের চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। জয়প্রকাশ নারায়ণের শিষ্যেরা এখনো নানান দলে বিভক্ত হলেও তাঁদের সবাইকে এক করে জনতা পরিবারের মিলনের চেষ্টা এখনো ফলপ্রসূ হয়ে ওঠেনি। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের দাবি হল, তারা লালু প্রসাদের দলের সঙ্গে আসন বোঝাপড়ায় রাজি আছে, শর্ত একটি, তা হল নির্বাচনের পর ফের নীতিশই মুখ্যমন্ত্রী হবেন এ কথা আগাম ঘোষণা করতে হবে। এ শর্তে এখনো অবধি অরাজি লালুর দল। উল্টোদিকে বিজেপি এখনো নির্বাচনী সঙ্গীর খোঁজ চালিয়ে চলেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আদমোয়া রাজধানী ইয়োলাতে এক বোমা বিস্ফোরণে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ওই অঞ্চলে জঙ্গি দল বোকো হারাম সক্রিয়। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সাদ বেল্লো জানিয়েছেন যে বৃহস্পতিবার ব্যস্ত জিমেতা মার্কেটে ক্রেতারা যখন দিন শেষে শেষ মুহূর্তের কেনাকাটা করছিলেন সেই সময়ই বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, ওই ঘটনায় 31 জন নিহত এবং আরও 38 জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করা হয়। ওই হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। পাকিস্তানের এক পুলিশ প্রধান জানিয়েছেন যে নারী শিক্ষার সক্রিয় কর্মী নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ জায়ের উপরে হামলার অভিযোগে যে 10 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল তাদের 8 জনকে মুক্তি দেওয়া হয়েছে। সোয়াদ ভ্যালির পুলিশ প্রধান সামিল মারওয়াত পশ্চিমা সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী প্রমাণ না থাকার কারণে তাদের মুক্তি দেওয়া হয়েছে। অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারাও ওই ঘটনা নিশ্চিত করেছেন। রুমেনিয়ার দুর্নীতি দমন কৌঁসুলিরা জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রী ভিক্টর পেন্টোর বিরুদ্ধে দুর্নীতি করার অভিযোগের তদন্ত শুরু করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, কর ফাঁকি দেওয়া, কালো টাকা সাদা করা এবং স্বার্থবিরোধী কাজ করা। চীনের মধ্যাঞ্চলে উদ্ধারকর্মীরা ইয়াংসি নদীতে নিমজ্জিত যাত্রীবাহী প্রমোত্তরীটি পানির ওপরে তুলতে শুরু করেছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে ইতিবাচক বলে বিবেচনা করছেন। সফরের তাৎপর্য তুলে ধরে এই সফরকে ঘিরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা সম্পর্কে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ও গবেষণা সংগঠন এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি হুমায়ুন কবির। ঢাকা থেকে তার সঙ্গে কথা বলে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমির খসরু।
অধ্যাপক মুস্তাফিজুর রহমান, যেমনটি আমরা জানি যে বাংলাদেশের অর্থমন্ত্রী গতকাল 2015-16 অর্থবছরের প্রস্তাবিত 295,100 কোটি টাকার বাজেট পেশ করেছেন। 86,657 কোটি টাকার এই ঘাটতি বাজেটকে আপনি কি উচ্চাকাঙ্ক্ষী বাজেট বলবেন?
আমি বলবো যে এই বাজেট উচ্চাকাঙ্ক্ষী নয়। তার কারণ হলো যে বাংলাদেশের অর্থনীতির জন্য যে ধরনের রাজস্ব ব্যয়ের প্রয়োজন এবং যে ধরনের উন্নয়ন ব্যয়ের প্রয়োজন, সেটার নিরিখে বা বাংলাদেশের জিডিপির শতাংশ হিসাবে এই বাজেটের আকার বা এই বাজেটের যে ব্যয়টা ধরা হয়েছে তা মাথাপিছু বাংলাদেশের জনগণের জন্য কত ব্যয় হয়, এগুলোর নিরিখে এবং বাংলাদেশের উদীয়মান অর্থনীতির চাহিদার প্রেক্ষাপটে এটাকে বড় বাজেট আমি বলবো না। কিন্তু আমি যেখানে সমস্যা দেখি সেটা হলো যে এই বাজেটকে বাস্তবায়নের দিকে যে সক্ষমতা, প্রাতিষ্ঠানিক যেসব দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, বা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য এইসব কর্মসূচির সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির যে ধরনের কর্ম উদ্যোগ এবং কর্মচাঞ্চল্য প্রয়োজন, সেটার নিরিখে এই বাজেটের বাস্তবায়নের চ্যালেঞ্জটাকে আমার কাছে বড় মনে হয়েছে।
প্রধানত রাজস্ব আয় নির্ভর এই বাজেট সম্পর্কে আপনাদের চিন্তক গোষ্ঠী সেন্টার ফর পলিসি ডায়ালগ বলছে যে বিপুল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হবে না বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড। কিন্তু অর্থমন্ত্রী বলছেন এনবিআর কর আদায়ে প্রস্তুত। আপনার নিজস্ব ব্যাখ্যা কি হবে?
আমরা দেখিয়েছি যে রাজস্ব আয়ের যে প্রাক্কলন করা হয়েছে সেটা এবারের যে সংশোধিত যে বাজেট আছে এই বছরের সেটার তুলনায় প্রায় শতকরা 30% বেশি। বাস্তবে যেটুকু আদায় হবে রাজস্ব তার সাথে যদি আমি এই 2016 অর্থ বছরের টার্গেটকে যদি আমি তুলনা করি তাহলে এটা 33-34% বেশি করতে হবে এবং এনবিআর এর উপরেই মূল চাপটা আসবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে এত বড় ধরনের একটা প্রবৃদ্ধি ধরা হয়েছে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না সেটা বলবো না, কারণ অনেকগুলো পদক্ষেপ নিলে হয়তো কাছাকাছি যেতে পারে। গতবারও যখন দেয়া হয়েছিল আমরা বলেছিলাম যে 25,000 কোটি টাকার মতো ঘাটতি হবে, প্রকৃতপক্ষে দেখা গেল যে 30,000 কোটি টাকার মতো ঘাটতি হয়েছে। সুতরাং সেদিক থেকে আমরা এবারও বলছি যে এটা খুবই দুরূহ হবে, কারণ এনবিআর এর যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হলে সেটা তাদের পক্ষে করাটা কঠিন হবে। যে ধরনের সংস্কার দরকার, লোকবল জনবল দরকার, এনবিআর কে শক্তিশালী করার জন্য যে ধরনের বিনিয়োগ দরকার, মানুষের মধ্যে প্রত্যক্ষ কর বিশেষ করে যেখানে অনেক সুযোগ রয়ে গেছে সেটার মধ্যে নিয়ে আসতে হলে সমাজের অপেক্ষাকৃত ধনীদের উপরে যে ধরনের চাপ সৃষ্টি করা দরকার সেটার করার ক্ষেত্রে অনেক ধরনের দুর্বলতা রয়ে গেছে বলে আমাদের মনে হয়েছে।
বাজেট বস্ত্র খাতের সহায়ক নয় বলে বিজিএমইএ এবং বিকেএমইএ অভিযোগ করেছে, আপনার কি মনে হয়?
গত বছরে 0.8 উচ্চকর থেকে কমিয়ে 0.3 করা হয়েছিল 2 বছর আগে, তারপরে এখন এটাকে আবার 1% করা হয়েছে। সুতরাং সেদিক থেকে তারা বলতেই পারেন যে তাদের ক্ষেত্রে এটা চাপ বাড়বে, উচ্চ আয় করের চাপটা। কিন্তু আমি বলবো যে এই খাত ম্যাচিউরড হয়েছে, এই খাতের থেকে সরকারের যে আয় যেটা নিয়ে আসার কথা 0.8 ছিল, এখন 1 করা হয়েছে, এটার মধ্যে যৌক্তিকতা আছে। কিন্তু যে জায়গাটাতে আসলে এখন জোর দিতে হবে সেটা হলো যে এই যে বাড়তি প্রায় 2,000 কোটি টাকা সরকার পাবেন, এই টাকাটার একটা বড় অংশ এই খাতগুলো যারা নাকি রানা প্লাজার পরবর্তীতে বেশ সমস্যার মধ্যে পড়েছেন, ইউরোপের বাজারে ইউরো উইক হওয়ার ফলে সমস্যায় পড়েছেন রপ্তানি করতে গিয়ে, এইসব জায়গাগুলোতে তাদেরকে সুনির্দিষ্ট সহায়তা দেওয়া যেতে পারে। ঢাকা থেকে বাইরে রিলোকেশন হচ্ছে রানা প্লাজার পরবর্তীতে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের কার্যাবলীর অধীনে, এইসব জায়গাগুলোতে এই টাকাটাকে কাজে লাগালে তারা আপাত দৃষ্টিতে যে মনে করছেন যে তাদের উপরে করের চাপটা বাড়লো সেটা হয়তো কিছুটা সীমিত হবে, এবং তাদের যে রিস্ট্রাকচারিং চলছে সেই কাজটাতেও সরকার সহায়ক ভূমিকা রাখতে পারবেন, তাহলে এই বিরোধিতাটা কিছুটা কমবে বলে আমার মনে হয়।
সামগ্রিকভাবে এই বাজেটকে আপনি ঠিক কিভাবে দেখছেন?
বাংলাদেশকে যদি আমরা একটা মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে চাই, বাংলাদেশের বর্তমান যে 6% যে জিডিপি প্রবৃদ্ধির যে ট্র্যাপের মধ্যে আছি, এর থেকে যদি আমাদের বের হতে হয় তাহলে বাংলাদেশের জন্য আমাদের একটা বাজেট দরকার, যে বাজেটটাতে আমাদের বিনিয়োগ বাড়বে, আমাদের জিডিপির প্রবৃদ্ধি আমরা 8 থেকে 10-10 কাছাকাছি আমরা নিয়ে যেতে পারবো। সেই প্রেক্ষাপটে এই বাজেটে বেশ কিছু প্রণোদনা এবং বেশ কিছু বিনিয়োগের কথা বলা আছে, সুতরাং সেদিক থেকে কিন্তু এই বাজেটের একটা ইতিবাচক দিক আছে। কিন্তু যেটা নাকি চ্যালেঞ্জিং সেটা হলো যে এই বাজেটকে বাস্তবায়ন করতে গেলে যে ধরনের আমরা বলেছি যে পিপিপি অ্যাক্ট কে দ্রুত পাশ করিয়ে নিতে হবে, লোকাল গভর্নমেন্ট গুলোকে আরো শক্তিশালী করে এই বাজেট প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে হবে। সুতরাং আমি আশা করব যেটা সেটা হলো যে এই বাজেটের বিভিন্ন যেসব ইতিবাচক দিক আছে সেগুলোকে বাস্তবায়ন করে আমাদের প্রবৃদ্ধিকে বর্তমানে সামষ্টিক অর্থনীতির যে একটা স্থিতিশীলতা আছে তাকে উচ্চতর প্রবৃদ্ধিতে পরিণত করা, বিনিয়োগের ত্বরণ সৃষ্টি করে।
অধ্যাপক মুস্তাফিজুর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন ঢাকার চিন্তক গোষ্ঠী সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমানের বাংলাদেশ বর্তমান বাজেট বিষয়ে মন্তব্য। তার সাক্ষাৎকারটি ওয়াশিংটন স্টুডিও থেকে নিয়েছিলেন আনিস আহমেদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে ইতিবাচক বলে বিবেচনা করছেন। সফরের তাৎপর্য তুলে ধরে এই সফরকে ঘিরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা সম্পর্কে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ও গবেষণা সংগঠন এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি হুমায়ুন কবির। ঢাকা থেকে তার সঙ্গে কথা বলে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমির খসরু।
ঢাকায় বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে স্থল সীমান্ত সংক্রান্ত দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়ের সমাধান এবং ভবিষ্যৎ তিস্তার পানিবণ্টন চুক্তি সহ এখনো অনিষ্পন্ন বিষয়াবলী কত দ্রুত নিষ্পত্তি হয় তা তারা পর্যবেক্ষণ করছেন। সাবেক রাষ্ট্রদূত এবং বর্তমানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির বিশ্লেষণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের গুরুত্ব এবং প্রত্যাশা নিয়ে। রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ঘটনা বাংলাদেশের জন্য।
স্বাগত জানা, এটা আমাদের মৌলিকতার বিষয়ে যদি বলেন, এবার আমরা উনি আসবেন আমরাও তার কাছে কিছু প্রত্যাশা করে তিনি আসলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পর্যায়ে যখন একটা সফর হয় তখন অবশ্যই এটা দুই দেশের সম্পর্কের মধ্যে গতি সঞ্চার করে। সেই বিবেচনায় আমরা দেখেছি যে ইতিমধ্যেই প্রায় 41 বছর ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের একটা সফল প্রক্রিয়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সম্পন্ন হয়েছে, এবং আমার ধারণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসবেন তখন ইনস্ট্রুমেন্ট দু দেশের মধ্যে এক্সচেঞ্জ অফ ইনস্ট্রুমেন্টস হয়ে এই স্থল সীমান্ত চুক্তি বাস্তবতার দিকে বা বাস্তবায়নের দিকে যাবে। এটা ইতিবাচক ঘটনা, কিন্তু এখানে প্রেক্ষাপটটা মনে রাখা দরকার যে এগুলো কিন্তু আমরা 40 বছর অপেক্ষা করেছি। দ্বিতীয় যে বিষয়টা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মানুষের জন্য, সেটা হচ্ছে তিস্তার পানি বন্টন চুক্তি, যেটা 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন এসেছিলেন তখন প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু সেটা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার কারণে সেই চুক্তিটা তখন সম্পন্ন হয়নি। এখন সংগত কারণে বাংলাদেশের মানুষ আশা করে যে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসবে তখন এটা এই চুক্তিটা সম্পন্ন হবে। কিন্তু আমরা গত 2-3 দিনে যে খবরাখবর পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই চুক্তি হওয়ার সম্ভাবনা নাই। তার কারণ হচ্ছে যে ভারতের অভ্যন্তরীণ যে আলোচনা সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, এবং সেই কারণেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই সফরে বা ভারতের প্রধানমন্ত্রী সফরের সময় এই তিস্তা চুক্তি হচ্ছে না। সেই জায়গায় আমি মনে করি যে প্রত্যাশা এবং যে উচ্ছ্বাস নরেন্দ্র মোদী আসবার জন্য তৈরি হয়েছিল সেটা অনেকাংশেই কিন্তু তার সাইন বা আপনি যদি বলেন তার যে উজ্জ্বলতাটা সেটা অনেকখানি ম্লান হয়ে যাবে যদি তিস্তা চুক্তিটা না হয়। এবং আমি যে কথাটা এখানে বলবো যে এর মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে, আপনি যেটা যেমনটা শুনছিলাম উত্তরবঙ্গ থেকে আমি উত্তরবঙ্গের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভেরও খানিকটা নমুনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন খবরাখবর আসছে, তাতে মনে হয় যে মানুষ এটাতে অখুশি এবং তারা নরেন্দ্র মোদীর কাছে এটা আশা করেছিলেন যে তার তিনি এটা করতে পারবেন। কিন্তু এটা আমরা উপলব্ধি করি যে ভারতের অভ্যন্তরীণ সমস্যার কারণে সেটা হচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে তিস্তা চুক্তি দ্রুত হওয়া যেমন মানুষের প্রত্যাশা, তেমনিভাবে আমি মনে করি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পরিমাণ সীমান্ত চুক্তি নিয়ে যে পরিমাণ সক্ষমতা দক্ষতা এবং রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছেন তিস্তার ক্ষেত্রে তিনি কিন্তু সেটা দেখাবেন বা দেখাতে পারেন বলে আমার বিশ্বাস।
বলছিলেন রাষ্ট্রদূত হুমায়ুন কবির, তিনি মনে করেন তিস্তার পানি বন্টন চুক্তি সহ অন্যান্য বিষয়াবলীর দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থেই। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা বাংলাদেশে ভয়েস অব আমেরিকা, পোস্ট বক্স 323, ঢাকা 1000, আর ভারতে ভয়েস অব আমেরিকা পোস্ট বক্স 9199, কলকাতা 700016। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার ঠিকানা বাংলা সার্ভিস, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসি 20237, ইউএসএ। আমাদের ওয়েবসাইট ঠিকানা www.voanews.com/bangla। আমাদের ইমেলের ঠিকানা bangla@voanews.com।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালির আসর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালি রাশুর থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের কিছু কাজকর্মের কথা জানাচ্ছি। মে মাসে তারা কি করলেন, সিলেট ডিভিশন, সিলেট বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট নাজিদুদ্দিন জুয়েল তিনি জানিয়েছেন যে সম্প্রতি আমাদের সহকর্মী সরকার কবিরুদ্দিন সিলেটে গিয়েছিলেন USAID এবং ভয়েস অফ আমেরিকার একটি প্রশিক্ষণ কর্মসূচির জন্য, এবং সেই সময় সিলেটে ফ্যান ক্লাবের কয়েকজন সদস্য তার সঙ্গে মিলিত হন, সরকার কবিরুদ্দিন সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং তারা কিছু আলোচনা করেন, তাদের নিজেদের মতামত জানান আমাদের অনুষ্ঠান সম্পর্কে। তো আরও বিরাট আকারে হয়তো হতে পারত, কিন্তু সময়ের স্বল্পতার জন্য তারা যে কজন পেরেছেন ফ্যান ক্লাবের, সিলেট বিভাগীয় ফ্যান ক্লাবের সদস্য, তারা গিয়েছিলেন সরকার কবিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে। এছাড়াও জেনারেল সেক্রেটারি আনিসুর রহমান সরকার ওই সিলেট বিভাগীয় ফ্যান ক্লাবের, তিনি ঢাকায় গিয়েছিলেন এবং পরবর্তীতে ঢাকা ফ্যান ক্লাবের কয়েকজন সদস্যের সাথে এবং সংগঠক জহুরুল আলমের সাথে মিলিত হন। নতুন খুলনা বিভাগীয় ভিওএ ফ্যান ক্লাব পুনরায় গঠন করা হয়েছে এবং সেখানে নতুন সদস্যরা, তাদের কাজকর্ম শুরু হয়েছে। আগামীতে জানাবেন তারা কি করছেন, আমরা তাহলে জানাতে পারবো আমাদের অন্যান্য শ্রোতাদেরও। ওদিকে রাজশাহী বিভাগীয় ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবও তাদের কাজকর্ম শুরু করতে যাচ্ছে, তারা পুনর্গঠন করছে তাদের ক্লাবকে। তো ক্লাব কিভাবে শুরু করছেন, কি কাজ করছেন আমাদের জানাবেন কেমন। আর বৃষ্টি তো, হ্যাঁ, আয় বৃষ্টি চেপে এসে যাচ্ছে বাংলাদেশে, বর্ষা মৌসুম তো এসেই গেছে বলা যায়। তো ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাবের সদস্যরা বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ক্লাব মিলে তারা স্থানীয় পর্যায়ে এখন এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এবং যেটা বলা হচ্ছে যে শুধু অন্যান্য মানে রাজশাহী, খুলনা এসবে না, বরগুনাতেও ভয়েস অফ আমেরিকা আমতলি ফ্যান ক্লাব তারা 500 চারা নিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়েছেন ফলের গাছ, যেমন আম, জাম, কাঁঠাল। খুবই ভালো ভাই, আপনাদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়, খুব ভালো লাগলো জেনে। কোনাবাড়ি উপজেলা ভয়েস অফ আমেরিকা শ্রোতা সংঘ গাজীপুরের তারা 200 চারা বিতরণ করেছে, স্থানীয় ঘরে ঘরে গিয়ে তারা এই চারাগুলো দিয়েছে এবং তারা উৎসাহিত করছে স্থানীয় জনগণকে যাতে তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান এবং নিয়মিত নিজেরাই চারা কিনে লাগাতে পারেন। এটা আপনাদের খুব ভালো উদ্যোগ, আপনারা 400 থেকে 200 এবং আরেকটি জায়গায় 100টি গাছের চারা দিয়েছেন এবং তারা যে লাগ ও আপনারা শিক্ষা প্রতিষ্ঠানেও গেছেন, স্থানীয় স্কুলেও আপনারা গেছেন এবং সেখানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করছেন এই বৃক্ষরোপণ কর্মসূচি যোগ দেওয়ার জন্য। ভিওএ ফ্যান ক্লাব কুমিল্লায়, পাংশা এবং শেরপুর, বগুড়া জেলাতেও আপনারা ওই একই কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি। তাহলে বলা যায় যে ভয়েস অফ আমেরিকা ফ্যান ক্লাবের সদস্যরা সারা বাংলাদেশেই এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছেন এবং বেশ সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। তো আগামীতে আপনাদের আরও কর্মসূচির কথা আমাদের জানাবেন কেমন। আর বলে রাখি আমাদের ওয়েব পেজ দেখবেন, ওয়েব পেজে কোন খবর, কোন ছবি আপনাদের কেমন লাগছে তা আমাদের ইমেল করে জানাবেন এবং ফেসবুকেও আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু মিতালি রাসুর, আজ তাহলে এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে শনিবার ঢাকা আসছেন। এ সফরে দুদেশের স্থল সীমান্ত চুক্তির সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরসহ বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবার সম্ভাবনা রয়েছে। ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঢাকা এসে পৌঁছেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্বীকার করেছেন যে এবারের বাজেট উচ্চাভিলাষী, তবে তা বাস্তবায়নযোগ্য নয় এমনটি ভাবার কোনো কারণ নেই। জঙ্গি হামলায় কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত, আচমকা জঙ্গি হামলায় মারা গেছে অন্তত 20 জন সৈন্য। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে গত 2 দশকে মণিপুরে এটাই সবচাইতে বড় জঙ্গি হামলা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোতে চীনের হ্যাকাররা ব্যাপক সাইবার আক্রমণ চালিয়েছে। যে সংস্থাগুলো লক্ষ লক্ষ সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্য এবং নিরাপত্তা বিষয়ে ছাড়পত্র প্রদান করে তাদের ওপরে এই হামলা হয়। পার্সোনাল ম্যানেজমেন্ট অফিস OPM বৃহস্পতিবার জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের 40 লক্ষেরও বেশি কর্মকর্তা এবং সাবেক সরকারি কর্মী এই হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এবং কূটনীতিবৃন্দ শুক্রবার জার্মানির স্টুটগার্টে মিলিত হচ্ছেন। তারা ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের পাল্টা জবাব কিভাবে দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করবেন। ইউক্রেন এবং রাশিয়ার সমর্থিত বিদ্রোহীদের মধ্যে লড়াই বৃদ্ধির প্রেক্ষিতেই তারা মিলিত হচ্ছেন। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার, জেনারেল এবং রাষ্ট্রদূত যারা ইউরোপে রয়েছেন তাদের সঙ্গে US ইউরোপিয়ান কমান্ড এর সদর দপ্তরে তারা মিলিত হবেন। নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আদামাওয়ার রাজধানী ইয়োলাতে এক বোমা বিস্ফোরণে 30 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ওই অঞ্চলে জঙ্গি দল বোকো হারাম সক্রিয়। জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সাদ বেল্লো জানিয়েছেন যে বৃহস্পতিবার ব্যস্ত জিমেতা মার্কেটে ক্রেতারা যখন দিন শেষে শেষ মুহূর্তের কেনাকাটা করছিলেন সে সময়ে বিস্ফোরণ ঘটে। তিনি বলেন ওই ঘটনায় 31 জন নিহত হয়েছে এবং আরও 38 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়। পাকিস্তানের এক পুলিশ জানিয়েছে যে নারী শিক্ষার সক্রিয় কর্মী নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ জাইয়ের ওপরে হামলার অভিযোগে যে দশজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল তাদের মধ্যে আটজনকে মুক্তি দেওয়া হয়েছে। সোয়াদ ভ্যালির পুলিশ প্রধান সালেম মারওয়াত পশ্চিমা সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে তাদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী প্রমাণ না থাকার কারণেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলে ছিলেন সিড্রাক ফ্র্যাঙ্কলিন। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.